সুরেশুক্রেত্র মন্ডল পরিক্রমায় বৈষ্ণব গণেশ গুরুবর্গের সঙ্গে গিয়েছিলাম। তার মনে আছে স্বর্ণকুল বলে একটা জায়গা নয়াগড় স্টেটের মধ্যে স্বর্ণকুল, সেখানে শিব ঠাকুরের স্থান, শিব ঠাকুরের স্থান স্কন্দ পুরাণের বর্ণনা আছে। তো সেখানে দুই মুখ ভাবে পূজা হয়, সকালের দিকে পূজা হয় হরের হরের হরিহর মূর্তি, সেখানে সকালবেলায় বিষ্ণুমন্ত্রে পূজা হয়, কৃষ্ণমন্ত্রে পূজা হয়, আর বিকেলের দিকে ভক্ত ভাবে পূজা হয়। এইরকম ধরনের রীতি বহু কাল ধরে চলে আসছে, জিজ্ঞাসা করা হয়েছে ওদের বলে অনেক দিন হাজার বছর আগে স্কন্দ পুরাণে উল্লেখ আছে এটা। এরকম আমরা দর্শন করেছিলাম অযোধ্যাতে একটা জায়গা, সেখানে তো সুদর্শনেশ্বর সেখানে ওই সকালবেলা বিষ্ণু মন্ত্রের পূজা হয় আর বিকেলে শিব মন্ত্রের পূজা হয়, বৈষ্ণব বাবুর পূজা হয়। শিব আর এ তত্ত্ব সম্বন্ধে অনেক আলোচনা আছে, আমার তো সময় কম, তথাপি একটু বলা যায় কথা হয়েছে। যারা শিবের পূজা করেন তাদের বলা হয় শৈব, কিন্তু বৈষ্ণব শিবের পূজা করেন কোন ক্ষেত্রে, কোন শিবের পূজা করেন? নিশ্চয়ই ভক্ত শিবের পূজা করেন, বৈষ্ণব শ্রেষ্ঠ হনুমান পূজা করেন, বৈষ্ণব যেখানে ভগবানকে অস্বীকার করে শিবের পূজা হয়, শিবের আরাধনা হয়, সেই অবস্থাটাকে খণ্ডন করা হয়। একটা শ্লোক আছে আপনারা শুনে থাকবেন, শৈবের শৈবের সঙ্গে বৈষ্ণবদের মত পার্থক্য হচ্ছে কেন, মত বিরোধ আসছে কেন, সেই বিচারটা দেখিয়েছেন এক জায়গায়। শিব ভগবতীর বৈষ্ণব কিং অজনপি শৈব স্বয়ং তথা সদৃশ বস্তু বা বিধি হরাদি মূর্তিত্রয়ম, শিব তিনি বৈষ্ণব হন হয়ে যান এবং আপত্তি নেন, কিং অজনপি শৈব স্বয়ং বা তদ্বজনী ব্রহ্ম, তিনি যদি শৈব হয়ে যান যেমন আপত্তি নেন, তথা সদৃশ বস্তু বা বিধি হরাদি মূর্তিক্রয়ণ, এবং যদি কেউ বলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি এক মূর্তি বা তিনি একে তিন, এমন যদি কেউ অঙ্ক করছেন তখন শুন আপত্তি নেই, আমরাও তাকে বলছি এর মধ্যে তিন জনের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন জনের মধ্যে বিষ্ণু হলেন মালিক, মূল মালিক, আর শিব আর ব্রহ্মা এ দুজন হচ্ছেন ভক্ত গোষ্ঠী বৈষ্ণব, এই বিচারটা এখানে দেখাচ্ছে। ব্যয় উপেন্দ্র দাস স্মৃতা আমরা শিব আর ব্রহ্মাকে প্রণাম করব কিভাবে, বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব হিসেবে প্রণাম করব, প্রণাম শিরসা পিতাম বয়ং উপেন্দ্র দাসা স্মৃতা, বিচক্ষণ দেখাচ্ছেন। তারপরে বলছেন যে যারা বৈষ্ণব তারা যারা শিবের পূজা করছেন আর মানে বৈষ্ণব মানে তো বিষ্ণু পূজা,
তারা যদি ব্রহ্মা শিব পূজা যদি করেন, ভক্তের পূজা বৈষ্ণবের পূজা সেটা করছেন, তার উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি? প্রহ্লাদ রাবণানুজ বলি বৈশম্বরিষাদয়ো বিষ্ণু উপাসনায়ব তেপি চ ভবাদিনাং প্রিয়া যোগ্যিরে। প্রহ্লাদ বিভীষণ, প্রহ্লাদ রাবণানুজ বিভীষণ, বলিরাজ, ব্যাস, অম্বরীশ মহারাজ ইত্যাদি, এরা সব বৈষ্ণব, কিন্তু এরা শিব ঠাকুরকে সম্মান করেছেন, ব্রহ্মাকেও সম্মান করেছেন, জগৎগুরু ব্রহ্মা জগৎগুরু শিবকে এরা সম্মান করেছেন। এরা বৈষ্ণব, প্রথমে যে লিস্টটা দিলেন এরা হচ্ছেন বৈষ্ণব। অথচ শিব এবং ব্রহ্মাকে, ব্রহ্মাদিকে এরা পূজা করছেন, সম্মান দিয়েছেন। বিষ্ণু উপাসনার দ্বারা এরা শিবাদি দেবতার সন্তুষ্টি বিধান করেছেন, তারা খুশি হয়েছেন এর উপরে। এখন উদাহরণ দিচ্ছেন, যারা বিষ্ণুকে মানেন না অথচ শিবের পূজা করছেন, সেই দলের তালিকা দিচ্ছেন। জন্য রাবণ বান বৃক ঔন্দ্রক অন্ধকাদ্যা জনা তদ্ভৃত্ত নচতৎপ্রিয়া। এরা সব বিষ্ণু পূজা বাদ দিয়ে নুন মালিকের মালিকানা অস্বীকার করে এভাবে শিব ব্রহ্মার উপাসনা করেছেন, তদ্ভৃত্ত নচতৎপ্রিয়া। এরা শিব ব্রহ্মকে সন্তুষ্ট করতে পারলেন না, নচ হরে হরিকে সন্তুষ্ট করার চেষ্টাই ছিল না, নচ হরে তসমাৎ জগৎ বৈরী না। সুতরাং এরা জগৎ বৈরী, জগতের শত্রু, পৃথিবীর শত্রু, উদাহরণ দিয়েছেন। কারা করলো? এই যে ভগবানকে, ভগবানের পূজা বাদ দিয়ে, ভগবানের উপাসনা বাদ দিয়ে যারা কেবলমাত্র শিবের পূজা করছেন, আধিকারিক দেবদেবীর পূজা করছেন, তাদের অবস্থাটা বর্ণনা করছেন এখানে। মা কালীর গলায় মালা আছে না, কিসের মালা? মুন্ডমালা, মুন্ডমালা আছে। এই মুন্ডমালা গুলো কার মুন্ড? কার কার মুন্ড? থার্ড ক্লাস মার্কা তাদের মুন্ড। যারা যাদের মেরেছেন, মা যাদের মেরেছেন, তারা সব ত্রিপুণ্ড ধরেন, কেউ যখন ধরে না। ব্যাপারটা কি? ব্রাহ্মণ যদি ত্রিপুণ্ড ধারণ করবেন না, কিন্তু রুদ্রপুণ্ড ধারণের কথা আছে। ব্রাহ্মণ লক্ষণের মধ্যে আছে তিলক, রুদ্রপুণ্ড তিলক, যোগ্য সূত্রাঞ্চ ত্রিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রাদি যপ নিত্যম এতদ ব্রাহ্মণ লক্ষণম। মানে ঊর্ধ্বপুণ্ডের কথা আছে, ব্রাহ্মণ ঊর্ধ্বপুণ্ড ধারণ করবেন, ত্রিপুণ্ড ধারণ করবেন। আর ব্রাহ্মণ মানে কিন্তু বিষ্ণু পূজা করবেন, তিনি অন্য কোনো দেবদেবীর পূজা করবেন না। ব্রাহ্মণ অন্য কোনো দেবদেবীর পূজা করবেন না, তিনি বিষ্ণুর পূজা করবেন। যদি না করেন তাহলে কি হবে? কথাগুলো লেখা আছে। ব্রাহ্মণোপি মুনির জ্ঞানী দেবম নৈব পূজয় মোহে ন কৃতে জস্তু সদ্যশ্চাণ্ডালতং ব্রজে। কথা আছে,
ব্রাহ্মণ যদি আমিষ আহার করেন, কি লেখা আছে? মৎস্যমাংস যদালুদ্ধ বিপ্র নিষাদ উচ্চতে, কথাগুলো তো লেখা আছে সব শাস্ত্রে। শাস্ত্রানুসারে চলতে গেলে আমাদের আচরণটাও ঠিক থাকবে, তা নাহলে পরিচয় দেওয়া যাবে না। চারিবর্ণাশ্রমে যদি কৃষ্ণ নেই ভাজি, সকর্ম করিতে পারার বৈরবে পড়ি মাঝি। চার বর্ণী চার আশ্রমী, তাদের প্রত্যেকেরই কর্তব্য ষষ্ঠ কর্তব্য আছে। কি কর্তব্য? জয় সংকৃষ্ণ শাশ্বত আত্মপ্রভব ঈশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানাদ ভ্রষ্টা পতন্তধ। অনেক অনেকগুলো তো শ্লোক বললেন, মানেটা বলুন। চারিবর্ণাশ্রমী যদি কৃষ্ণ নেই ভজি, সকর্ম করিতে পারার রবি পড়ি মাঝে, বলে দিলেন। তাহলে চার বর্ণ এবং আশ্রমী এদের কি কর্তব্য হলো? ভগবত ভজন, হরিভজন, কৃষ্ণ ভজন, এইটাই কর্তব্য হলে বলছেন। সকল জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হইয়া। পিতা মাতা সব জন্মেই পাওয়া যাচ্ছে, সে কুকুর সে জন্মেও পাওয়া যাচ্ছে, আর মনুষ্য জন্মেও পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি? সেই সে পরমবন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, কথাটা বুঝিয়েছেন? তিনি পরম বন্ধু, তিনি পিতা মাতা, তারাই পিতা মাতা। তারা ততদিন ব্যক্তিকে যারা হরি ভজনে অগ্রসর করিয়ে দিচ্ছেন, কৃষ্ণ ভজনে অগ্রসর করিয়ে দিচ্ছেন, কথাগুলো লেখা আছে। শাস্ত্র মানে তো শাসন মানি, শাস্ত্র মানে তো শাসন মানি। শাস্ত্র স্ট্রং প্রত্যেকের শাস্ত্র শব্দ হয়েছে, শাসন বাণী শাস্ত্রের অপর নাম। শাসন বাণী আমাদের মেনে নিতে হচ্ছে। শাসনের মধ্যে স্নেহ আছে। শাসনটা কার? ভগবানের শাসন বাণী। শাসনটা কার? মুনি ঋষিগণের শাসন বাণী। শাসনটা কার? আমাদের উপরওয়ালা গার্জিয়ানদের, মুনি ঋষিগণের আচার্যবর্গের, তাদের সম্মান মেনে নিতে হচ্ছে। সেই অনুসারে কথাটা এসেছে। যদি সে সম্মান নিয়ে আমরা অস্বীকার করি, অবহেলা করি, অবজ্ঞা করি, আর আমার কল্যাণ নেই। রাত অধিক হয়ে গেছে, সময় কম, কাল থেকে আবার বেশি করে আলোচনা করা যাবে। আজ এখানে রাখি, নৃসিংহদেব সম্বন্ধে বলার রাত থাকলে
শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে মাঞ্ছাকল্পদুর্ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
বৈষ্ণবপ্রিয় সুধী সজ্জনমণ্ডলী মাতৃমণ্ডলী, আমরা আজ এখানে এই ধর্মসভায় যে কথা শ্রবণ করলাম তারই সার সংকলন করে আমি আমার বক্তব্য বিষয়ে রাখবার চেষ্টা করছি। প্রথম মুখে প্রথম বক্তা তিনি ব্যতিরেক অনুশীলনের কথা ব্যাখ্যা করেছিলেন। তিনি প্রাতিকূল্য বিবর্জনম এই অংশ প্রথমে আলোচনা করেছেন। আনুকূল্যের সংকল্প সেটি নিয়ে তার সংহার করেছেন, বক্তব্য তিনি সমাপন করেছেন। প্রথম মুখে তিনি কিছু দৈন্য প্রকাশ করেছেন, যে দৈন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু করেছেন। ভগবানের যেমন দৈন্য, ভক্তেরও তদ্রূপ দৈন্য আছে, কৃত্রিম নয়। দৈন্য ভক্তের যে দৈন্য, এটা তার স্বাভাবিক বৃত্তির মধ্যে, সেই দৈন্য তিনি প্রকাশ করেছেন। চৈতন্য মহাপ্রভু তিনিও স্বয়ং ভগবান হয়ে
সাধনাঙ্গ, তার জন্য
তিনি অন্তর্দিক সুধাম মায়াপুর উদ্দেশ্যে দণ্ডবত প্রণত হয়ে কীর্তনাকার ভক্তি যাজনের যে স্থান সেইখান থেকেই পরিক্রমা তিনি শুরু করেছেন। আজ আপনারা সেই কীর্তনাক্ষর ভক্তি যাজনের যে স্থান এবং মধ্য দিক হয়ে আপনারা দর্শন করে ফিরেছেন। দর্শনীয় স্থানের মধ্যে প্রথমে নিশ্চয়ই আপনারা সুরভিকুঞ্জ দর্শন করেছেন, তারপর সেটা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি সুবর্ণবিহার, হরিহর ক্ষেত্র সুবর্ণবিহার, তারপর নৃসিংহপল্লী বেপল্লী দর্শন করেছেন। ফিরবার সময় অংশগ্রহণ হয়ে এসেছেন। প্রথম যে দর্শনীয় স্থান যাকে বলা হয়েছে সুরভিকুঞ্জ, এর একটা ইতিহাস আছে, যে ইতিহাস আপনাদের সকলেরই প্রায় জানা, তথাপি সামান্য কিছু দিক দর্শন করতে হয়। ইন্দ্রদেব তিনি গোকুলকে ফাঁসিয়ে দিয়েছিলেন, কৃষ্ণ পূজা বন্ধ করেছিলেন, তারই বদলে নেওয়ার জন্য তিনি গোকুলকে ফাঁসিয়ে দিয়েছিলেন অসময়ে অকালে। গোকুলবাসীগণ সবাই আর্তত্রাণ ভগবানের কাছে আশ্রয় চাইলেন। ভগবান সপ্তাহকাল ব্যাপী বাম হস্তে প্রতিষ্ঠানগুলিতে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিলেন এবং সমস্ত ব্রজবাসীগণকে তার নিচে স্থান দিয়েছিলেন। এইভাবে সাত দিন তিনি একইভাবে দাঁড়িয়েছিলেন। যার ফলে ইন্দ্র পরাস্ত হন, তিনি যে ব্যবস্থা নিতে চেয়েছিলেন গোকুলবাসীগণের প্রতি সেটা সম্ভব হয়নি। উল্টে তিনি যে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তারই বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন পক্ষান্তরে, সেটা তিনি জানতে পেরে গোবিন্দের কাছে ক্ষমা চাইবার বুদ্ধি পেলেন। কিন্তু কি করে তিনি ক্ষমা চাইবেন? সুরভিকে আগ্রহ করে তিনি ক্ষমা চাইতে এসেছিলেন। গোবিন্দের অভিষেক হয়েছিল সেখানে এবং সেখানে গোবিন্দ নামকরণ হয়েছিল কৃষ্ণের, এটা ইতিহাস প্রসিদ্ধ ভাগবত প্রসিদ্ধ ব্যাপার। ক্ষমা চাওয়ার যে ব্যাপারটা সুরভিকুঞ্জতে সেই ব্যাপারটাই হয়েছিল। আমাদের এখানেও শ্রীমন্দির যাত্রায়ও সেটা উৎকীর্ণ হয়ে আছে। দুটো জিনিস, এই স্থানটা হল উপলব্ধি, অপরাধ ভঞ্জনের পাঠ একে বলা হয়। অপরাধ ভঞ্জন একদিকে ইন্দ্রদেবের হয়েছে, আবার আরো একজনের অপরাধ ভঞ্জন হয়েছে। এখানে দেবানন্দ পণ্ডিতেরও অপরাধ ভঞ্জন হয়েছে। এখানে আরো কিছু ইতিহাস আছে, গোপাল চপালেরও একটা ইতিহাসের সঙ্গে রয়েছে, সেই জন্য এর নাম অপরাধ ভঞ্জনের পাঠ কুলিয়া, কোলদ্বীপের অপভ্রংশ কুলিয়া। তৃতীয় স্থান দর্শন করেছেন আপনারা শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের সমাধি স্থল। সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর সম্বন্ধে বহু কথাই বলবার আছে। সাধারণ মানুষের একটা দৃষ্টিভঙ্গি আর সারস্বত গৌড়ীয় বৈষ্ণবগণের আর একটা দৃষ্টিভঙ্গি। সচ্চিদানন্দ ভক্তি বিনোদ নামকরণটা আছে, সচ্চিদানন্দ শব্দের ব্যাখ্যা দিয়েছেন। সচ্চিদানন্দ কেন? সচ্চিদানন্দ বস্তুত স্বয়ং কৃষ্ণ। ভক্তি বিনোদ ঠাকুরের বিশেষণ রূপে সচ্চিদানন্দ ব্যবহার হয়েছে কেন শব্দ, সেখানে বলা হয়েছে তিনি যে তত্ত্ব সে তত্ত্বের উপরেই ব্যাখ্যা রয়েছে সচ্চিদানন্দ শব্দটা। বিষয় আর আশ্রয় দূর বিগ্রহ ভক্তিবিনোদ ঠাকুর যুগপৎ আশ্রয় আবার বিষয় এমন কথাটা রয়েছে। তিনি গদাধরা ভিন্ন তনু, গদাধরা ভিন্ন তনুর যৌজ বলা আছে। গদাধরা ভিন্ন তনু শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, তিনি গৌড়ের বৈভব বা কৃষ্ণের বৈভব। সেখানেই বলা আছে তিনি বিষয় বিক্রহ বটে, আশ্রয়ের অভিমানে বিষয়। সেই সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর তিনি এ জগতে আমাদের কি দান করেছেন যদি প্রশ্ন হয় তাহলে বলতে হবে শুদ্ধ ভক্তি ধারা যে মূল স্রোত সেই প্রবাহের তিনি হলেন ভগীরথ, মূল ভগীরথ। এমন বিশেষণ আছে শুদ্ধ ভক্তি প্রবাহের মূল ভগীরথ সেটা ভক্তিগুলো ঠাকুরকে বলা হয়েছে। তিনি বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত যত যেমন গ্রন্থ আছে, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান, ন্যায় প্রস্থান সব সুন্দরভাবে তিনি আলোচনা করেছেন। একজন মানুষের জীবনে সম্ভব হয় না যে একজন মানুষ রাজকার্য পরিচালনা করে তিনি অত সব গ্রন্থ আলোচনা করেছেন, আবার সেইগুলো অতি সহজ সরল প্রাঙ্গণ ভাষায় বিভিন্ন ভাষায় সেইগুলো তিনি প্রকাশ করেছেন। অদ্ভুত ব্যাপার, রাজকার্যের দায়িত্ব গুরু দায়িত্ব সে একরকম, আর তার ভিতরে এত গ্রন্থ আলোচনা করে তাকে সহজ সরল ভাষায় বাংলা, ইংরেজি, হিন্দি, উড়িয়া এমনকি আরবি ফার্সি ভাষায় তিনি গ্রন্থাদি রচনা করেছেন। একজন মানুষের জীবনে এটা সম্ভব হয়। তার পক্ষে সম্ভব হয়েছিল কেন? তার সময় ছিল বাঁধা, কোর্টে তিনি যে কাজে ব্যস্ত ছিলেন, কি কাজ আপনাদের নিশ্চয়ই জানা আছে, খেয়ালও বলি, তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, পুরীতে অবসর নেন পুরী থেকে। তো সেই কার্য করে যখন তার গৃহে ফিরে আসছেন, তার সময় ছিল তিনি 6টার সময় সামান্য কিছু আহার করবার পরই তিনি বিশ্রাম করতেন 6টা থেকে 12টা, 6 ঘন্টা। আর রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত তার ছিল এই গ্রন্থ আলোচনা এবং সমস্ত লেখালেখির ব্যাপার। তার ভিতরে তার কোর্টের জাজমেন্ট সেগুলো প্রস্তুত করতে হতো, লিখতে হতো। সাধারণ মানুষের জীবনে এগুলো সম্ভব না। এইরকম ধরনের রাজকার্য ব্যাপদেশে সমগ্র ভারতে তাকে বিভিন্ন স্থানে থাকতে হয়েছে, যেখানে আমাদের মেঘালয় মঠ হয়েছে সেখানেও তিনি গিয়েছিলেন, গারো হিলসে তিনি গিয়েছেন, তার যে আত্মজীবনী তাতে লেখা আছে। তখন গারো হিলস একটাই ছিল, এখন ওটা ইস্ট গারো হিলস, ওয়েস্ট গারো হিলস। তাই তিনি কোন জায়গায় যাননি, তিনি রাজকার্য বাবদেশে তাকে ভারতের সর্বত্র ঘুরতে হয়েছে। তার ভিতরে থেকে তিনি এই সব শাস্ত্রগ্রন্থ আলোচনা করেছেন, বেদগ্রন্থ বলেছে আলোচনা করে আবার সহজ সরল ভাষা সেগুলো লিখেছেন। 200 গ্রন্থ হবে, তার কখনো আর প্রকাশ হয়েছে, বহু গ্রন্থ আর প্রকাশিত রয়ে গেছে। আমরা যতটুকু জানতে পারছি দেখতে পাচ্ছি সে বিরাট ব্যাপার। আর যেসব গ্রন্থ সব কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি ব্রহ্মসূত্র বেদান্ত দর্শন রচনা করেছেন, ঠিক ওই রকম ধরনের সূত্র করেই তিনি তত্ত্বসূত্র লিখেছেন। আশ্চর্য ব্যাপার, কোনোদিকে তার কম এই ছিল না, তার বংশই ওইরকম ছিল, গ্রাজুয়েট নয়, সব পোস্ট গ্রাজুয়েট। আশ্চর্য ব্যাপার, পারমার্থিকতা একটা পৃথক জিনিস, আর ইহ সংসারে ইহ জগতে একাডেমিক কোয়ালিফিকেশন আর একটা জিনিস, কিন্তু তার সমস্ত আর্থিক পারমার্থিক জগতের সমস্ত কিছু সবই একাধারে তিনি নিয়েই যে জগতে আবির্ভূত হয়েছিলেন। সারস্বত বৈষ্ণবগণের আচার্যবর্গের বিচারে তিনি গৌরের কথা, রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা রহস্যের কথা যেভাবে জানিয়েছেন, সাধারণ মানুষের পক্ষে তা কখনোই সম্ভব নয় একটা জীবনে। তার সাধন ভজনের দিকটা তিনি যেভাবে প্রকাশ করেছেন সেটা শুনলে বাড়া রাখতে হয়। তিনি নিজেকে পরিচয় দিয়েছেন কমলামঞ্জরী সখী বলে। তিনি গোদ্রিমে বাস করছিলেন, শেষে সানন্দ সুগত কুঞ্জ আপনার দর্শন করে এসেছেন আজ, সেই সানন্দ সুগত কুঞ্জে তিনি থেকে কিভাবে ভজন করবেন বা কি তার আশা, একটা শ্লোকে তিনি লিপিবদ্ধ করেছেন, যে শ্লোকটা আমাদের অনেকেরই জানা আছে। সুরসরী উপকণ্ঠে গোদ্রিমে গৌরতীর্থে বসতি সুরভি কুঞ্জে ভক্তিপূর্বং বিনোদ যুগল চরণ সেবা সুখলা ভাষায়াসু ব্রজরস রসিকায়া পাদ ও পদ্মাশ্রয়িত্র, খুব সুন্দর কথা। ব্রজরস রসিক গড়ে পাদ পদ্ম আশ্রয় করছেন তিনি, জানাচ্ছেন ওখানে বসে। সুরসরিত উপকণ্ঠ মা সরস্বতী নদীর তীরে গোদ্রমে গৌর তীর্থে, সেখানে তিনি বসবাস করছেন, সেখানে থেকে তিনি ভজন করছেন। যুগল চরণ সেবা সূক্ষ্ম লাভাস আস, যুগল চরণ সেবা, যুগল ভজন, সেইটা প্রাপ্তি তার আশা। তার যে কীর্তন রয়েছে তার ভিতরেও দেখতে পাওয়া যায় ওইরকমই অভিলাষা তার। সেই ভক্তি বিনোদ ঠাকুর ওখানে থেকে তিনি ভজন করেছিলেন। অনেকে মনে করেন তিনি গৃহস্থ ছিলেন, কিন্তু তিনি গৃহস্থ ছিলেন না। গৃহস্থ অবস্থার পরে বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। তিনি তবে কি ছিলেন যদি কেউ প্রশ্ন করে? গৃহস্থ অবস্থার পর বানপ্রস্থ একটা আশ্রম, তারপরে সন্ন্যাস, ভাগবত পরমহংস ছিলেন, এইটাই বলতে হবে তার অবস্থাটা। আর তিনি যে পরিচয় দিয়েছেন তাতে তো শরীরটা তো পুরুষ শরীর, আসলে তো তিনি তো পুরুষ নন, আসলে তিনি পুরুষ নন। যদি তিনি পুরুষ হন তাহলে পরিচয়, তার স্বরূপের পরিচয়ের ক্ষেত্রে তো কমলা অন্যের সখী বলে জানিয়েছেন। একটা আশ্চর্য ব্যাপার, তার যে কীর্তন রয়েছে শরণাগতির শেষের দিকে, সে কীর্তনের মধ্যেও তিনি বলছেন, আমি তো সানন্দ সুখদ বাসী, রাধিকা মাধব চরণ দাসী, দুহারে দুহার বিয়োগে আনন্দ করি, দুহার মিলনে আনন্দ করি, দুহার বিয়োগে দুঃখেতে মরি। কথাগুলো বলছেন, ছোড়ত পুরুষাভিমান কিং করি হইলু আজি কান, কান মানে কৃষ্ণ, বরজ বিপিনে সখী সাথ সেবন করবু রাধানাথ, কুসুমে গাথবু হার তুলসী মণি মঞ্জরিতার। অধিকারের কথা বর্ণনা করেছেন তিনি, সাধারণ মানুষের বুঝবার উপায় নেই, সাধারণ মানুষের বুঝবার উপায় নেই, তার নিজস্ব সেবাধিকার সম্বন্ধে তিনি জানিয়েছেন। এটা দয়া করে কৃপা করে গৃহস্থগণ এই জগতে আসেন, আচার্যবর্গ এই জগতে আসেন, তাদের তো আমরা সাধারণ দৃষ্টিতে চিনতে পারি না, বুঝতে পারি না, জানতে পারি না। তারই সমাধির পাশে প্রাচীরের ধারে একটা স্থানে, সেখানে স্থূল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের ভজন স্থলী আছে, দর্শন করেছেন আপনারা? তিনিও প্রায় ভক্তিবিনোদ ঠাকুরের কাছে আসতেন, এবং এখানে এসে দু চার দিন থাকলে পরে তিনি খুব শান্তিতে থাকতেন, নিশ্চিন্তে থাকতে পারতেন। কোনো কোনো সময় এমন হতো গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি অদ্ভুত বেশ পরিধান করে এসে হাজির হলেন, খুব গরমের কাপড় টাপড় একবারে পরে পরে হাজির হয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুর জিজ্ঞাসা করলেন, প্রভু আজ আপনার এই কি বেশ? তবে এইটাই ভালো, কেন না সব লোকগুলো যারা হরিভজন করতে আসছে তারা সব উল্টো পাল্টা করছে, এটা কেন? সুজয় সহজ সরল ভজন যদি তাদের কাম্য হয় তাহলে তারা কপটতার আশ্রয় করবে কেন?
সাধু হয়ে সাধুর বেশ নিয়ে অসাধু জনোচিত আচরণ কেন করবে?
আমি এই জন্য বাবাজির বেশ ছেড়ে দিয়ে এই গৃহস্থ বেশ গ্রহণ করেছি, বেশ করেছেন, বেশ করেছেন।
আচার্যবর্গ তত্ত্ব সিদ্ধান্ত প্রত্যেকটার মধ্যে শিক্ষা আছে, অন্যমুখে ব্যতিরেকমুখে দুই ভাবি। গুরু পরম্পরার ক্ষেত্রকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে শ্রীভক্তি বিনোদ দেব তৎপ্রিয়ত্ব তদভিন্ন সুহৃদ্বর্য মহাভাগবতোত্তমতা শ্রীগৌর কিশোর সাক্ষাৎ বৈরাগ্য বিগ্রহাস্তৃতম তদভিন্ন সুহৃদ বলা হয়েছে। এবং এই জন্যে গুরু পরম্পরার ক্ষেত্রেতে ভক্তিবিনোদ ঠাকুরের এবং গৌরকিশোর দাসজী মহারাজের নম্বরটা একই পড়েছে। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, কিন্তু আমি আমার গুরুবর্গের থেকে যতটুকু শুনেছি এই ব্যাপার। অভিন্ন শরীর হলে সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুরের নম্বর আর গৌরকিশোর দাসজী মহারাজের নম্বর এক, যেহেতু দুজনে প্রায় একই ভূত, দুজনের সঙ্গে এত মিল, সেজন্য অভিন্ন শরীর বলে বলা হয়েছে গোরকিশোর দাসজী মহারাজকে ভক্তিবিনোদ ঠাকুরের। তত্ত্বদর্শন অনেক রকম আছে, এটা একটা তত্ত্বদর্শন, এটা অনেকের জানানো। ওখানে বহুদিন আগে সরস্বতী প্রমোদের সময় ছিল, তারপরেও ছিল বেশ কিছু বছর, সানন্দ সুগত কুঞ্জে একটা নোটিশ মতো লাগানো ছিল, আর তাতে দুটো লাইন লেখা ছিল, বহুকাল ছিল, ঠাকুরের আজ্ঞা নহে স্ত্রী পুত্র লইয়া কুঞ্জে করিবে বাস জড়ানন্দে মাতিয়া লেখা ছিল। হয়তো কোনো বিশেষ কোনো গোষ্ঠীর জন্যই হয়তো ওটা লেখা ছিল, বিশেষ গোষ্ঠী বলতে অন্য কিছু না, প্রাকৃত সহজিয়াবাদ খণ্ডনের উদ্দেশ্যে এই কথা লেখা ছিল এবং প্রভুদের নির্দেশেই ওই লাইন লেখা ছিল। তো ভক্তিবিনোদ ঠাকুরের সম্বন্ধে বহু কথাই রয়েছে জানবার বিষয়, তাকে কেন্দ্র করে গৌরকিশোর দাসজী মহারাজকে কেন্দ্র করে বহু কথা আছে। ভক্তিবিনোদ ঠাকুর শ্রীমদ ভাগবত পাঠ করতেন, ব্যাখ্যা করতেন, গৌরকিশোর দাসজী মহারাজ শুনতেন খুব আনন্দের সঙ্গে। কিন্তু নবদ্বীপে যারা ত্যাগী তত্ত্বাশ্রমের ভান করছিলেন তাদের সম্বন্ধে খুব কঠোর ছিলেন, যুক্ত বৈরাগ্য শিক্ষা দানকারী ছিল গৌরকিশোর দাসজী মহারাজ। রতন রতন চেনে, সাধুকে সাধু চেনে, ভক্তিবিনোদ ঠাকুর বুঝতেন গৌরকিশোর দাসজী মহারাজকে, আর গৌরকিশোর দাসজী মহারাজও বুঝতেন ভক্তিবিনোদ ঠাকুরকে। ভক্তিবিনোদ ঠাকুর যখন রাজকার্যে ব্যাপৃত সে সময়ে একদিন তিনি তারকেশ্বরে গেছেন, ওইখান থেকে তিনি বাইরের দিকে চলে যাবেন ঠিক করেছেন, স্বপ্নাদেশ হলো, তারপরে তোমার ঘরের কাজ সব শেষ হলো, তুমি এখন কোথায় বৃন্দাবনে যাও, আগে ঘরের কাজ সব শেষ করো। জগন্নাথ দাসজী মহারাজের পরামর্শক্রমে
বর্তমিনাথ ঠাকুর গৌর জন্মস্থলী প্রকাশ করেন। গৌর আবির্ভাব ভূয়স্তম নির্দিষ্ট সজ্জন প্রিয় বলা আছে জগন্নাথ দেবরাজ মহারাজের সম্বন্ধে। মহাপ্রভুর সেই গৌর জন্মভূমি আবির্ভাব ভূমি কেউ জানত না, লুপ্ত হয়ে গিয়েছিল, সমস্ত মুসলিমদের সব মুসলিম অধ্যুষিত অঞ্চল হয়ে গিয়েছিল। কিন্তু যেখানে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন ওই অঞ্চলটা কয়েক বিঘে জায়গা, সেখানে চাষাবাদ করা হতো কিন্তু কোনো ফসল কিছুই হতো না, শুধু কেবল তুলসী আর তুলসী, শুধু তুলসী গণ চাষ করলে পরে শুধু তুলসী চাষ হতো, আর কোনো গাছপালা কিছু হতো না। এটা অদ্ভুত ব্যাপার, স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হয়েছেন ওখানে জানিয়ে দিচ্ছে, ওইভাবে প্রকৃতি জানিয়ে দিচ্ছে যে এইটাই আমার প্রভুর আবির্ভাব, এইভাবে তারা আবিষ্কার করেছেন ওই স্থান, এইভাবে তারা ওটা আবিষ্কার করেছেন। মহাপুরুষগণের অতিমর্ত শক্তি অতিমর্তত্ব সাধারণ মানুষ থেকে সম্পূর্ণ পৃথক, তাদের জানতে গেলে বুঝতে গেলে সাধন ভজনেরও খুব উন্নতাধিকার প্রয়োজন, না হলে সাধু মহাপুরুষকে চিন্তা করা যায় না, বুঝতে পারা যায় না। আমরা আমাদের নিজেদের মতো করেই মনে করি, আমরা যেমন খাই দায় ঘুমাই, আর সাধু সন্তরা তো সেরকমই খাই দায় ঘুমাই, তফাৎটা কি? তফাৎ অনেক, আকাশ পাতাল তফাৎ, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। এরপরে আপনারা নিশ্চয়ই হরিহর ক্ষেত্র দর্শন করেছেন, হরিহর ক্ষেত্র মানে হরিয়ার হর দুজনে একই, দুজনে একই মূর্তি এই দুজনে বসে আছি, কিন্তু মূর্তি যখন দর্শন করি তখন অর্ধেকটা দেখি কালো আর অর্ধেকটা দেখি সাদা, কি ব্যাপার? যদি হরিহর মূর্তি একই তাহলে আবার অর্ধেকটা কালো কেন আর অর্ধেকটা সাদা কেন? হরি অংশ কালো কৃষ্ণ আর হর অংশ সাদা, তাহলে একীভূত মূর্তি হলেও তার ভিতরে কিন্তু পার্থক্য আছে, বৈশিষ্ট্য আছে। এখানে হরিহর আত্মা কথাটা ব্যবহার করা হয় মানে কি? ভগবানের প্রিয় হর, প্রিয়ত্বে প্রতিষ্ঠিত প্রমাণ করবার জন্য হরিহর মূর্তি, তত্ত্বদর্শন এক হয়ে যায়নি, বিষয় বিগ্রহ কখনো আশ্রয় হয়ে যাননি, আবার আশ্রয় তিনি কখনো বিষয় হন না।